যে 1982 সালে আমরা ভারতবর্ষের এই প্রথম জিলা বিজ্ঞান কেন্দ্র পুরুলিয়াতে আমরা শুরু করি। তারপরে সারা ভারতবর্ষে জুড়ে আরও 3টি জিলা বিজ্ঞান কেন্দ্র স্থাপিত হয়েছে। এই 2.5 মাস আগে আমাদের এখানে 2টি কক্ষ সংযোজিত হয়েছে, এখানে যেখানে আমরা আজকে এখন সমবেত হয়েছি, এবং এর উপরে আরেকটি কক্ষ। সেই ওপরের কক্ষে আমাদের নতুন যে গ্যালারি, জনপ্রিয় গ্যালারি, সেটা উদ্বোধন হবে। আমাদের এই যে জিলা বিজ্ঞান কেন্দ্র, এই কেন্দ্র স্থাপন করা সম্ভব হয়েছে এখানকার যে মিউনিসিপ্যালিটি, সেই মিউনিসিপ্যালিটি আমাদের এখানে প্রায় 2.5 একরের মতন জমি জাতীয় বিজ্ঞান পরিষদকে 1982 সালের আগে আমাদের এখানে অনুদান দেন, এবং পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ দপ্তর সেখান থেকে আমরা 8 লক্ষ টাকা পেয়েছিলাম, এবং জাতীয় বিজ্ঞান পরিষদ বাকি টাকাটা দিয়ে আমরা এই জিলা বিজ্ঞান কেন্দ্র শুরু করি। পশ্চিমবঙ্গ সরকারের যে মন্ত্রী আমাদের এই কেন্দ্র স্থাপনের পেছনে প্রধান উদ্যোক্তা, তিনি শ্রী সুভাষ চক্রবর্তী। আমার মনে আছে যে প্রথমে আমরা 3 লক্ষ টাকা পাই পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে। তারপরে আমরা জানাই যে আমাদের যে নতুন জেলা বিজ্ঞান কেন্দ্র স্থাপন করার যে পরিকল্পনা, তাতে পুরো বাজেট হচ্ছে আমাদের 40 লক্ষ টাকা। সেই 40 লক্ষ টাকার মধ্যে 20 লক্ষ টাকা রাজ্য সরকারের দেওয়া কথা, এবং বাকি 20 লক্ষ টাকা কেন্দ্রীয় সরকারের। সেটা আমাদের পরিকল্পনা শুরু হয় একটু পরে, কিন্তু আমরা যখন পশ্চিমবঙ্গ সরকারকে জানালাম যে আমাদের আরও 5 লক্ষ টাকা দরকার হচ্ছে, তখন সুভাষবাবুর কাছে যখন আমরা সেটা নিয়ে গেলাম, তখন অতি শীঘ্র সেটা আমরা সরকারের কাছ থেকে পাই। আমার মনে আছে একদিন আমার যিনি অফিসার, একটু দেরি হচ্ছিল, ওর ঘরে গিয়েছিলেন যে স্যার টাকাটা এখনো আমাদের আসেনি। আমার অফিসার আমাকে অফিসে ফিরে এসে বললেন যে সুভাষবাবু নিজে ঘর থেকে বেরিয়ে গিয়ে সেই ফাইল কোথায় আছে সেখান থেকে টেনে বের করে তার স্যাংশন দিয়েছিলেন ওর সামনে। আমাদের সমস্ত কাজে, আমরা যে সমস্ত কাজ করে থাকি কলকাতায়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সেখানে যুবকল্যাণ দপ্তরের অকুণ্ঠ সহযোগিতা আমরা পেয়ে থাকি, এবং তার জন্যে এটা সম্ভব হয়েছে। এবং এখানকার যে পৌরসভা, তারা আমাদের এখানে 2.5 একর জমি দিয়েছে, এবং আমাদের ওদের কাছে আরও অনুরোধ আছে যে এই পাশে একটু জমি যদি আমরা পাই, আমাদের খুব জায়গা অকুলান যে আমাদের প্রতি বছরে যে বিজ্ঞান মেলা করি বা অন্য সমস্ত এক্সিবিশন করি, তার জন্য আমাদের একটু জমি দরকার। সেই অনুরোধ আমরা পৌরপিতার কাছে রেখেছি, আমি দেখাও করেছি। ডক্টর সরোজ ঘোষ আমাদের ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের ডিরেক্টর জেনারেল, উনি 1979 সালে এই পদে আসেন। 1979 সালের আগে সারা ভারতবর্ষ জুড়ে মাত্র 2টি মিউজিয়াম ছিল, একটা কলকাতায় একটা ব্যাঙ্গালোরে। তারপরে আমাদের সেই সময়টা হচ্ছে ষষ্ঠ পরিকল্পনার কাল। সেই ষষ্ঠ পরিকল্পনাতে মাত্র 5 বছরের মধ্যে আরও 6টি নতুন মিউজিয়াম, এবং বোম্বাইয়ে বিশেষ করে একটি বিরাট মিউজিয়াম, যেটা সারা পৃথিবীর বেশ কয়েকটি বড় মিউজিয়ামের মধ্যে একটি, সেই মিউজিয়াম তৈরি হয়। তাছাড়া আরও 5টি মিউজিয়াম, নতুন মিউজিয়াম সংযোজিত হয়। 2টি মিউজিয়াম আমাদের হয়েছিল 1956 সাল থেকে শুরু করে 1979 সাল পর্যন্ত আমাদের মাত্র 2টি মিউজিয়াম, কিন্তু ডক্টর ঘোষের সুযোগ্য পরিচালনায় ষষ্ঠ পরিকল্পনার মধ্যে 6টি মিউজিয়াম। এবং আপনারা শুনে খুশি হবেন যে এই যে সপ্তম পরিকল্পনা যেটা চলছে, সেই পরিকল্পনার মধ্যে আমাদের 8টি থেকে 10টি মিউজিয়াম, নতুন মিউজিয়াম হওয়ার পরিকল্পনা। দিল্লি, লখনৌ, গৌহাটি, ভুবনেশ্বর, ভূপাল, বিভিন্ন জায়গায় মিউজিয়ামের কাজ চালু হয়ে গেছে, এবং সেটা ডক্টর ঘোষের সুদক্ষ পরিচালনা। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে ডক্টর ঘোষ এবং শ্রী সুভাষ চক্রবর্তী মহাশয় কলকাতা থেকে, আপনি দেখতে পাচ্ছেন যে ওর হাত ভাঙা, সেই অবস্থায় উনি এসেছেন। আমরা ওর কাছ থেকে সব সময় যে সাহায্য এবং উৎসাহ পাই, তার জন্যে আমরা অত্যন্ত আনন্দিত এবং তাকে ধন্যবাদ জানাচ্ছি। এখন একটা প্রশ্ন সাধারণভাবে আপনাদের সবারই মনের মধ্যে এসে থাকতে পারে যে এত মিউজিয়াম কেন। একটা মিউজিয়াম তৈরি করতে গেলে এইরকম একটা ছোট মিউজিয়াম আমি বললাম 40 লক্ষ টাকা প্রয়োজন হয়। এত টাকা আমরা খরচ করব কেন যেখানে এত দুঃখ দারিদ্র? ভারতবর্ষের শতকরা 60% লোক দারিদ্র সীমার নিচে বাস করে, শতকরা 65% লোক নিরক্ষর, বাসস্থান নাই। এইরকম একটা গরিব দেশে এত টাকা খরচা করে এইরকম বিজ্ঞান মিউজিয়াম, বিজ্ঞানের প্যালেস তৈরি করবার কি কোনো সার্থকতা আছে? এই প্রশ্ন স্বভাবতেই বহু মানুষের মনের মধ্যে আসতে পারে। কিন্তু আমরা যদি আজকে এই পশ্চাৎপরতা থেকে যদি আমরা এগোতে চাই তাহলে এটা অনস্বীকার্য, এটা একটা অ্যাক্সিওমেটিক ট্রুথ যে বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যাপক প্রয়োগ ছাড়া এই ভারতবর্ষের এই নিরক্ষরতা, এই দারিদ্র, এর থেকে দূরীকরণ সম্ভব নয়। আজকে সমাজের যেটুকু সুযোগ কিছু ওপরতলার মানুষ আমরা পাচ্ছি, কিন্তু গণতন্ত্র কখনোই গণতন্ত্র হতে পারে না যদি ভারতবর্ষের এই ব্যাপক মানুষ এই দারিদ্রের মধ্যে, এই অশিক্ষার মধ্যে জীবনযাপন করে। এবং এইটাকে যদি বদল করতে হয়, যেরকম সামাজিক ইঞ্জিনিয়ারিং যেরকম প্রয়োজন, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যেরকম প্রয়োজন, সমাজকে পাল্টাবার যেরকম প্রয়োজন, সেই সমাজ পাল্টাবার সাথে সাথে বিজ্ঞান এবং প্রযুক্তিকে সমাজে প্রয়োগ করতে হবে। কিন্তু সেই প্রয়োগের যে প্রাথমিক শর্ত সেটা হচ্ছে যে দেশের সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের মধ্যে বৈজ্ঞানিক মানসিকতা গড়ে তোলা, যেটাকে পণ্ডিত নেহরু বলতেন সায়েন্টিফিক টেম্পার। সেই সায়েন্টিফিক টেম্পার যদি আমি সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে না দিতে পারি তাহলে কিন্তু বিজ্ঞান বা প্রযুক্তি দেশের মধ্যে প্রয়োগ করা সম্ভব নয়। আপনারা যারা ইতিহাস পড়েছেন, আপনারা যদি ইউরোপের দিকে যে তাকিয়ে দেখেন যে এই মানসিকতা গড়ে তোলা, বৈজ্ঞানিক মানসিকতা, একটা যৌক্তিক মন তৈরি করা, এই মন তৈরি করতে ইউরোপে প্রায় 300 থেকে 400 বছর লেগেছে। এই মানসিকতা তৈরি করা এত সোজা কাজ নয়। আমরা জানি যে 300-400 বছর ইউরোপে লেগেছিল সেই সময়ে, যখন বিজ্ঞান সেরকমভাবে ছিল না। আজকের দুনিয়াতে যখন টেকনোলজি এতখানি অ্যাডভান্স করেছে, সেখানে হয়তো অত সময় লাগবে না যদি প্রপার পরিকল্পনা মাফিক আমরা সমাজটাকে পরিকল্পনা করতে চাই। ইউরোপে বিপ্লবের পর বিপ্লবের ঝড় এসে গেছে, নানা সামাজিক বিপ্লবের ঝড় এসেছে, তার মধ্যে দিয়ে মানুষের মন পাল্টেছে। আপনারা যদি একটু ইতিহাস ফিরে দেখেন যে সেই 9ম-10ম শতাব্দী থেকে কিন্তু এই ঝড় ওখানে আসতে শুরু করেছে, যখন শার্লে ম্যাগনে সমস্ত ইউরোপ আপনারা জানেন যে 476 AD উত্তর থেকে লোক এসে, ভ্যান্ডালসরা এসে, গথ এসে, তারা রোমান সাম্রাজ্য পতন হলো। সেই তারপরে বলা হয় যে ইউরোপে সেটা হচ্ছে যে ডার্ক এজ। কিন্তু তারপরে যখন ইউরোপ একটু শান্তি ফিরে এলো এই 8th-9th century থেকে, তখন সেই সময়ে শার্লি ম্যাগনের সময় একটা বলে ওটাকে ক্যারোলিঙ্গিয়ান রেনেসাঁ, 13th century একটা রেনেসাঁ এসেছে। তারপরে আপনার 15th-16th century আপনার, আপনি জানেন যে সেখানে ইউরোপে যে হাই রেনেসাঁ পিরিয়ড, যার প্রতিভু আপনার লিওনার্দো দা ভিঞ্চি, তারপরে মাইকেল এঞ্জেলো, বিভিন্ন বড় বড় শিল্পী সাহিত্যিক সেখানে জন্মগ্রহণ করেছেন। তারপরে 15th-16th century ইউরোপে এসেছে বৈজ্ঞানিক বিপ্লব। 17th century আমরা পাচ্ছি, 16th-17th century গ্যালিলিও থেকে শুরু করে নিউটন পাচ্ছি আমরা। 17th century আবার শুরু হচ্ছে সেখানে বিভিন্ন রকম সায়েন্টিফিক সোসাইটির জন্ম। এইরকম একের পর এক প্রোটেস্ট্যান্ট রিফর্মেশন, যে মার্টিন লুথার প্রোটেস্ট্যান্ট রিফর্মেশন আনলেন, এই সমস্ত মধ্যে দিয়ে ইউরোপের মানুষের মন গ্র্যাজুয়ালি বছরের পর বছর ধরে, শয়ে শয়ে বছরের পরে তাদের মনের মধ্যে একটা যৌক্তিক মন তৈরি হয়েছে। সেই মন তৈরি করতে এত সময় লেগেছে। কিন্তু ভারতবর্ষে আমরা যখন ব্রিটিশরা চলে গেল 1947 সালে, তখন তারা কী দিয়ে গেল? আমাদের দিয়ে গেল একটা আলপিন থেকে শুরু করে আমি এয়ারপ্লেন সমস্ত জিনিস আমাদের বাইরে থেকে আনতে হয়। কিন্তু তারা যখন এসেছিল 1757 সালে, যখন পলাশির যুদ্ধ হচ্ছে, আপনার লর্ড ক্লাইভ তিনি লিখছেন তার ডায়েরিতে যে মুর্শিদাবাদ শহর আপনার লন্ডন শহরের থেকে আরও বেশি পপুলার, আরও বেশি রিচ। আমরা তখন সমস্ত জিনিস এক্সপোর্ট করতাম, ওরা যখন চলে গেল আমাদের ছিবড়ে করে দিয়ে চলে গেল। ইউরোপে যখন বলা হয় যে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যে শিল্প বিপ্লব, যার জন্য ওই 400 বছরের পরিকল্পনা, 300-400 বছরের মানসিক পরিবর্তন এসেছিল, সেই শিল্প বিপ্লবের পেছনে এই ভারতবর্ষের মতো দেশকে লুট করে নিয়ে গিয়ে সেখানে প্রিমিটিভ অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল হয়েছিল, সেই প্রিমিটিভ অ্যাকুমুলেশন ক্যাপিটাল এবং এই সামাজিক বিপ্লবের ঝড়, এইগুলো সমস্ত মিলিয়ে সেখানে ওই 18th এবং 19th century বলা 1760 থেকে 1830 মধ্যে শিল্প বিপ্লব সম্পন্ন হচ্ছে। তা আমাদের ভারতবর্ষে যখন 47 স্বাধীনতা পেল,
আপনার মনে আছে যে একটা প্ল্যান, ফার্স্ট প্ল্যান, সেখানে আমরা এগ্রিকালচারের উপর জোর দিয়েছিলাম, কিন্তু সেকেন্ড প্ল্যান, যেটাকে মহলানবিশ প্ল্যান বলা হয়, সেখানে প্রথম আমাদের জোর দেওয়া হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপরে। আমরা যখন বিজ্ঞানের ইতিহাস খুলে দেখি যে পশ্চিমে যে বিজ্ঞান মিউজিয়াম শুরু হয় সেটা কিন্তু একটা মিরর ইমেজ অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। ঠিক যেরকম যেরকম ভাবে বৈজ্ঞানিক বিপ্লব এসছে, সেখানে সাইন্টিফিক সোসাইটিস গ্রো করেছে, তার সাথে সাথে 18th century প্রথম বিজ্ঞান মিউজিয়াম ওখানে জন্ম নিচ্ছে, মিরর ইমেজ অফ দ্য সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। ভারতবর্ষেও ঠিক সেরকম কোনো পরিকল্পনা করে নয়, 56 নাগাদ ডক্টর বি সি রায় ইউরোপ গেলেন, আমার মনে হয় ঠিক ইতিহাসটা আমরা সেরকমভাবে যাচাই করে দেখিনি, মনে হয় কোনো ইন্ডাস্ট্রি তৈরি করবার পরিকল্পনা নেই, তিনি গিয়েছিলেন এবং সেখানে গিয়ে উনি লন্ডন সায়েন্স মিউজিয়াম এবং মিউনিখে গিয়ে উনি ডয়সেস মিউজিয়াম, মিউনিক পৃথিবীর সব থেকে বিখ্যাত দুটি মিউজিয়াম, এটা দেখেছিলেন। দেখে ফিরে এসে বিড়লাদের উনি বললেন যে আমি এরকম সুন্দর অপূর্ব মিউজিয়াম দেখে এসেছি, তোমরা একটা মিউজিয়াম তৈরি করো না, যাতে দিয়ে ছেলেরা, হাজারে হাজারে ছেলে সেখানে আসছে, তারা শিক্ষিত হচ্ছে, তোমরা একটা মিউজিয়াম তৈরি করো। বিড়লারা তখন এই বাড়ি যেটাতে আমরা এখন থাকি সেটা সত্যেন ঠাকুরের বাড়ি, সেই বাড়ি তারা দান করলো এবং সেখানে নতুন মিউজিয়াম গ্রো করলো। এখানেও ঠিক সেরকম দেখা যাচ্ছে যে যেরকমভাবে ইন্ডাস্ট্রি গ্রো করছে, সায়েন্স গ্রো করছে, তার সাথে সাথে আমাদের ভারতবর্ষেও বিজ্ঞান মিউজিয়ামের পতন হচ্ছে। সেই জন্যে আমাদের এই বিজ্ঞান মিউজিয়ামের একটা বড় কাজ হচ্ছে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানকে ছড়িয়ে দেওয়া। তার কাজের নমুনা আপনারা যারা এখানে পুরুলিয়ায় থাকেন তারা জানেন, তারা দেখেছেন যে আমাদের মিউজিয়াম ছাত্রছাত্রীদের মধ্যে নানা রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে বৈজ্ঞানিক সচেতনতা, সাধারণ মানুষের মধ্যে বৈজ্ঞানিক সচেতনতা জাগিয়ে তোলার চেষ্টা করছেন। সারা ভারতবর্ষ জুড়ে যতগুলো মিউজিয়াম আছে আমরা এরকম কাজ করে যাচ্ছি। আমরা যে নতুন গ্যালারি আজকে সুভাষবাবু উদ্বোধন করবেন, তার নাম জনপ্রিয় গ্যালারি। সেখানে নানা রকম মডেল আছে, যেটা আগের গ্যালারি যারা দেখেছেন যে ওয়েলথ অফ পুরুলিয়া গেলে দেখবেন যেটা একটু অন্যরকম গ্যালারি। ওয়েলথ অফ পুরুলিয়া গ্যালারির মধ্যে বহু জিনিস আমাদের এক্সিবিট ইয়ের মধ্যে আছে, আমাদের ক্যাবিনেটের মধ্যে এক্সিবিট আছে। আপনি একটা সুইচ টিপলে ক্যাবিনেটের মধ্যে কিছু ঘটে, কিন্তু এখানে যে গ্যালারিতে এখন বিজ্ঞানকে, যদি আমরা সমাজকে পাল্টাতে চাই তাহলে বিজ্ঞানকে জানতে হবে, প্রকৃতিকে জানতে হবে। প্রকৃতিকে যদি ভালো করে জানতে পারি, বিজ্ঞানকে যদি ভালো করে জানতে পারি, তাহলে আমি ভালো বৈজ্ঞানিক হব, ভালো পলিটিশিয়ান হব। কারণ পলিটিশিয়ানকেও রাজনীতিকে পাল্টাতে গেলে বৈজ্ঞানিক মন দরকার। সেই বৈজ্ঞানিক মানসিকতা তৈরি করবার জন্যে আমাদের এই জনপ্রিয় গ্যালারি বা অন্য সমস্ত কাজকর্ম। আজকে এই দিনকে আপনারা সবাই এসেছেন, আপনাদের সবাইকে, বিশেষ করে সুভাষবাবু, পৌরপিতা ডক্টর ঘোষ, সবাইকে সাদর অভ্যর্থনা জানিয়ে আমি সুভাষবাবুকে রিকোয়েস্ট করব যে আজকের এই অনুষ্ঠান, এই গ্যালারির উদ্বোধন ঘোষণা করতে এবং দুটি কথা বলতে আমাদের।